exclusively on FusionBD.com.
Welcome to Radio Mirchi 98.3 FM Kolkata's audio presentation, Sunday Suspense. On Sunday Suspense, we bring you dramatic readings of some of the classic stories of Bangla literature. Stories of suspense, crime, horror, and the supernatural. Happy listening. Sunday Suspense. Shudumatro, Radio Mirchi 98.3 FM. It's hot.
বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। সত্যজিৎ রায়ের লেখা অনবদ্য চরিত্রগুলির মধ্যে আছেন যেমন ফেলুদা, জটায়ু, প্রফেসর শঙ্কু, তেমনি আছেন তারিণী খুড়ো। গল্প বলিয়ে এই ভদ্রলোকটি নাকি 33টা শহরে 55 রকম কাজ করেছেন, ফলে তার গল্পের স্টক প্রচুর। বিচিত্র সেই সব কাহিনী। খুড়োর মতে একটু কল্পনার আশ্রয় নিতে হয়েছে ঠিকই, কিন্তু আসলে সব ঘটনাই নাকি সত্যি। সেরকমই একটি গল্প আমাদের আজকের নিবেদন, তারিণী খুড়ো ও বেতাল। তারিণী খুড়োর ভূমিকায় আমরা পেয়েছি পরাণ বন্দ্যোপাধ্যায়কে, তাকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় বৈশাখ 1390 বঙ্গাব্দে, অর্থাৎ 1983 খ্রিস্টাব্দে। প্রধান চরিত্রে তারিণী খুড়ো আর তার সাঙ্গপাঙ্গ মোতালেব হোসেন, ধনরাজ মারতণ্ড, বিশ্বনাথ সোলাঙ্কি, ভোজরাজ এবং কঙ্কাল। গল্প পাঠে পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে মীর, গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে তারিণী খুড়ো ও বেতাল।
শ্রাবণ মাস, দিনটা ঘোলাটে, সকাল থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তারই মধ্যে সন্ধ্যের দিকে তারিণী খুড়ো এসে হাজির। হাতের ভিজে জাপানি ছাতাটা সরাত করে বন্ধ করে দরজার পাশটায় দাঁড় করিয়ে রেখে তক্তপোষে তাঁর জায়গাটায় বসে তাকিয়াটা টেনে নিয়ে খুড়ো বললেন,
ওই আর সবাইকে ডাক, আর নিকুঞ্জকে বল নতুন করে জল ফুটিয়ে এক কাপ চা করতে।
লোডশেডিং, তাই বসবার ঘরে দুটো মোমবাতি জ্বলছে, তাতে থমথমে ভাবটা তো কমেই নি, বরং বেড়েছে। নিকুঞ্জই জল চাপিয়ে পাড়ার এ বাড়ি ও বাড়ি থেকে ন্যাপলা, ভুলু, চটপটি আর সুনন্দকে ডেকে আনল। ন্যাপলা এসেই বলল,
এই বাদলা দিনে মোমবাতির আলোয় কিন্তু
ভূতের গল্প তো,
মানে যদি আপনার স্টকে আর থাকে, দুটো গল্প তো অলরেডি বলা হয়ে গেছে।
আমার স্টক, আমার যা স্টক তাতে দুটো আরব্য উপন্যাস হয়ে যায়।
তার মানে তো 2002 নাইট।
আমাদের মধ্যে ন্যাপলাই খুড়োর সঙ্গে তাল রেখে কথা বলতে পারে।
হ্যাঁ
বললেন খুড়ো,
তবে সব যে ভূতের গল্প তা নয় অবশ্যই।
এখানে বলে রাখি যে তারিণী খুড়োর গল্পগুলো এত জমাটি হয় যে সেগুলো গুল না সত্যি সে কথাটা আর কোনদিন জিজ্ঞেস করি না। তবে এটা জানি যে 45 বছর ধরে ভারতবর্ষের নানা জায়গায় ঘোরার ফলে খুড়োর অভিজ্ঞতার স্টক অফুরন্ত।
আজকে কিসের গল্প বলবেন?
জিজ্ঞেস করল ভুলু।
আজকেরটা ভূতেরও বলতে পারিস, কঙ্কালেরও বলতে পারিস।
কঙ্কালের ভূত যে এক জিনিস সেটা তো জানতাম না,
বলল ন্যাপলা।
তুই আর কি জানিস রে ছোকরা, এক জিনিস না হলেও এক এক সময় এক হয়ে যায়। অন্তত আমি যে ঘটনার কথা বলতে যাচ্ছি তাতে তাই হয়েছিল, শোনার যদি সাহস থাকে তো তোদের বলতে পারি।
আমরা পাঁচজনে একসঙ্গে পর পর তিনবার
আছে
আছে আছে আছে
বলার পর খুড়ো শুরু করলেন,
আমি তখন মালাবারে এলাচের ব্যবসা করে বেশ দু পয়সা কামিয়ে আবার ভবঘুরে কোচিন থেকে গেলুম কোয়েম্বাটোর, সেখান থেকে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর টু কুর্নুল, কুর্নুল টু হায়দ্রাবাদ। ফার্স্ট ক্লাস ছাড়া ট্রেনে চড়ি না, ভালো হোটেলে থাকি, শহরে ঘোরার ইচ্ছে হলে ট্যাক্সি ডাকি। হায়দ্রাবাদে যাওয়ার ইচ্ছে ছিল সালারজং মিউজিয়ামটা দেখার জন্য। সেফ একজন লোকের সংগ্রহ থেকে একটা পুরো মিউজিয়াম হয়ে যায় সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। মিউজিয়াম থেকে গোলকোন্ডায় একটা ট্রিপ মেরে আবার বেরিয়ে পড়ব ভাবছি। এমন সময় লোকাল কাগজে একটা বিজ্ঞাপন দেখে মনটা চনমন করে উঠল। হায়দ্রাবাদেরই আর্টিস্ট ধনরাজ মার্তণ্ড একজন মডেল চাইছেন পৌরাণিক ছবি আঁকার জন্য। তোরা রবি বর্মার নাম শুনেছিস কিনা জানি না, রাজা রবি বর্মা ট্রাভাঙ্কোরের এক রাজবংশের ছেলে ছিলেন, পৌরাণিক ছবি এঁকে খুব নাম করেছিলেন গত শতাব্দীর শেষ দিকটায়। ভারতবর্ষের বহু রাজা রাজাড়ার বাড়িতে দেখতে পাওয়া যায় তার আঁকা সব অয়েল পেন্টিং। কতকটা রবি বর্মার স্টাইলের ছবি আঁকে এই ধনরাজ মার্তণ্ড। আর আমি যখনকার কথা বলছি বছর 35 আগে, তখন লোকটার খুব নাম, খুব পসার। আর এই বিজ্ঞাপনটা দেখে বেশ একটা জোরালো প্রতিক্রিয়া হল। পুরুষ মডেল চেয়েছে, চেহারা ভালো হওয়া চাই, রোজ সিটিং দিতে হবে, উপযুক্ত পারিশ্রমিক দেবে। তোদের তো বলেইছি সে বয়সে আমার চেহারা ছিল লাইক এ প্রিন্স, তার উপর ডন বৈঠক দেওয়া শরীর, গায়ে জুব্বা, মাথায় মুকুট আর কোমরে তলোয়ার দিয়ে যে কোনো নেটিভ স্টেটের সিংহাসনে বসিয়ে দেওয়া যায়। যাই হোক, অ্যাপ্লাই করে দিলুম আর ডাক এসে গেল 7 দিনের মধ্যে। নতুন খুরে দাড়ি কামিয়ে ভালো পোশাক পরে দুর্গা বলে হাজির হলুম মার্তণ্ডের অ্যাড্রেসে। বাড়িটা দেখেই মনে হল এককালে কোন নবাবের হাভেলি টাবেলি ছিল। চারিদিকে মার্বেল মোজাইক নকশার ছড়াছড়ি, পৌরাণিক ছবিতে যে ভালো রোজগার হয় সেটা বোঝাই যাচ্ছে। উর্দিপরা বেয়ারা এসে আমাকে নিয়ে গিয়ে বসালো একটা সারি সারি চেয়ার পাতা ঘরে। সেখানে জনাপাঁচেক ক্যান্ডিডেট অপেক্ষা করছে, যেন ডাক্তারের ওয়েটিং রুম। এদের মধ্যে একজনের চেহারাটা চেনা চেনা লাগলেও সে যে কি তা ঠিক বুঝতে পারলুম না। আমি বসার মিনিটখানেকের মধ্যেই সে লোকের ডাক এল। বেয়ারা ঘরে ঢুকে বিশ্বনাথ সোলাঙ্কি বলতেই চিনে ফেললুম লোকটাকে। ফিল্ম পত্রিকায় এর ছবি দেখেছি, কিন্তু তাহলে আবার চাকরির জন্য দরখাস্ত করে কেন? কৌতূহল হওয়াতে আমার পাশে বসা ভদ্রলোকটিকে জিজ্ঞাসা করলুম, আচ্ছা যিনি এক্ষুনি উঠে গেলেন তিনি বোধ হয় একজন ফিল্ম স্টার, তাই না? ভদ্রলোক একটু হেসে বললেন, স্টার হলে কি আর এখানে দেখতে পেতে? হতে চেয়েছিল স্টার, কিন্তু 3টি ছবি পরপর মার খাওয়াতে এখন অন্য রাস্তা দেখছে। ভদ্রলোক আরো বললেন যে সোলাঙ্কি নাকি হায়দ্রাবাদেরই ছেলে, ধনী বাপের পয়সা উড়িয়েছে জুয়া খেলে আর ফুর্তি করে, তারপর বোম্বাই গিয়ে ফিল্মের হিরো হওয়ার চেষ্টায় বিফল হয়ে আবার এখানে ফিরে এসেছে। যিনি এসব খবর দিলেন তিনি নিজেও অবশ্যই একজন ক্যান্ডিডেট, 5 জনের সকলেই মডেল হওয়ার আশায় এসেছেন। তবে তার মধ্যে সোলাঙ্কির চেহারাটাই মোটের উপর ভালো, যদিও যাকে পৌরুষ বলে সে জিনিসটার একটু অভাব। আমার ডাক পড়ল সবার শেষে, যে ঘরে ইন্টারভিউ হচ্ছে সেটাই দেখলাম স্টুডিও, কারণ একদিকে রয়েছে বেশ বড় একটা কাঁচের জানালা, ঘরের এক পাশে একটা ইজেল আর তার পাশে একটা টেবিলের উপর আঁকার সরঞ্জাম। এইসবের মধ্যেই একটা ডেস্ক পাতা হয়েছে আর তার দুদিকে দুটো চেয়ার, একটায় বসেছেন মার্তণ্ড সাহেব। সাহেব কথাটা ভুল হল না, কারণ ভদ্রলোকের ইংরেজিটা বেশ চোস্ত, শকুনি মার্কা নাক, ফ্রেঞ্চ কাট দাড়ি, মাথার লম্বা ঢেউ খেলানো চুল নেমে এসেছে কাঁধ অবধি। পোশাক সম্ভবত নিজেরই ডিজাইন করা, কারণ জাপানি সাহেবি আর মুসলমানি পোশাকের এমন খিচুড়ি আর দেখিনি। 5 মিনিট কথা বলে আর জামা খুলিয়ে আমার বাইসেপস ট্রাইসেপস আর ছাতি দেখে ভদ্রলোক আমাকে সিলেক্ট করে নিলেন। ডেইলি সিটিং 100 টাকা, অর্থাৎ মাসে 30 দিন কাজ হলে 3000, আজকের দিনে প্রায় 10-15 হাজারের সামিল। পরের দিন থেকে কাজ শুরু হয়ে গেল। যে কোনো পৌরাণিক ঘটনাই হোক না কেন, তাতে প্রধান পুরুষ চরিত্র হব আমি। নারী চরিত্রের জন্য আছেন মিসেস মার্তণ্ড, আর ওদেরই 19 বছরের মেয়ে শকুন্তলা। খুচরো পুরুষের জন্য মডেলের অভাব নেই, মার্তণ্ডের পৌরাণিক পোশাকের স্টক বিরাট। পাগড়ি, মুকুট, ধুতি, চাদর, কোমরবন্ধ, তাগা, তাবিজ, নেকলেস সবই আছে। অর্জুনের লক্ষ্যভেদ দিয়ে আঁকা শুরু হল। তার জন্য একটি জবরদস্ত ধনুকও তৈরি করিয়ে রেখেছেন আর্টিস্ট মশাই। হুসেন সাগর লেক থেকে 5 মিনিটের হাঁটা পথে 150 টাকা ভাড়া দুটি ঘর নিয়ে নিলাম আমি। বাড়িওয়ালা মোতালেফ হোসেন অতি সজ্জন ব্যক্তি, বাঙালিদের সম্বন্ধে খুব উঁচু ধারণা। রোজ সকালে আন্ডার টোস্ট খেয়ে বেরিয়ে পড়ি, 9টা থেকে 1টা পর্যন্ত সিটিং, তার মধ্যে চা পানের জন্য 10 মিনিটের বিরতি থাকে 11টায়, কাজের পর বাকি দিনটা ফ্রি থাকে। হায়দ্রাবাদ শহর ঘুরে দেখি, সন্ধ্যেবেলা লেকের ধারে একটু বেরিয়ে 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি। এছাড়া আরেকটা কাজ আছে, সেটা হল পুরাণের গল্প পড়ে মার্তণ্ডের জন্য সুটেবল সাবজেক্ট খুঁজে রাখা। মার্তণ্ড নিজে শুধু রামায়ণ মহাভারতটা পড়েছে, তাও তেমন খুঁটিয়ে নয়, তাই তার বিষয়গুলো একটু মামুলি হয়ে পড়ে। আমি মার্তণ্ডকে বলেছিলাম রাজা বিক্রমাদিত্যের কিছু ঘটনা, যেগুলো ওর মনে ধরেছিল। আমি জানতাম বিক্রমাদিত্যের পক্ষে আমার চেহারা খুব জুৎসই, কিন্তু কাজের বেলা গণ্ডগোলটা কোথায় হল আর কিভাবে হল সেটাই বলি। 4 মাস একটানা সিটিং দিয়ে 8টা ছবি হয়ে গেছে। এমন সময় একদিন সন্ধ্যেবেলা লেকের ধারে বেরিয়ে বাড়ি ফিরছি। একটা পুরনো মসজিদের পাশ দিয়ে রাস্তা, জায়গাটা নিরিবিলি। মসজিদের উল্টো দিকে একটা তেঁতুল গাছের নিচে পৌঁছেছি। এমন সময় পিছন দিক থেকে মাথায় একটা বাড়ি খেয়ে চোখে ফুলঝুরি দেখলুম। জ্ঞান হলে পর দেখি হাসপাতালের বিছানায় শুয়ে আছি, মাথায় আর বাঁ হাতে বেদম পেন। রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে এক সহৃদয় ভদ্রলোক তাঁর গাড়িতে তুলে সোজা হাসপাতালে নিয়ে এসেছেন। হাতের ব্যথাটা আর কিছুই না, যখন পড়েছি তখন রাস্তায় একখণ্ড পাথরে লেগে কনুইটা ফ্র্যাকচার হয়েছে। এখানে বলে রাখি যে অজ্ঞান অবস্থায় আমার বেশ কিছু লোকসান হয়ে গেছে। আমার ওয়ালেটে ছিল 150 টাকা, সেটি গেছে, আর আমার 700 টাকা দামের স্বাদের ওমেগা ঘড়িটা। পুলিশে খবর দিয়ে কোনো ফল হয়নি, কারণ এ ধরনের অঘটন রাস্তাঘাটে নাকি প্রায়ই ঘটে। হাত প্লাস্টার করে বিছানায় পড়ে থাকতে হল 3 সপ্তাহ। জখম হওয়ার 4-5 দিনের মধ্যেই আমি মার্তণ্ডকে একটা পোস্টকার্ড ছেড়ে দিয়েছিলাম আমার অবস্থা জানিয়ে। 3 দিনের মধ্যেই তার উত্তর এসে যায়, দুঃসংবাদ। মার্তণ্ড লিখেছে বিক্রমাদিত্য সিরিজের জন্য অর্ডার পেয়ে গেছে, অমুক তারিখের মধ্যে 6খানা ছবি দিতে হবে, তাই সে অন্য মডেল নিতে বাধ্য হয়েছে। আমার মতো কোয়ালিফিকেশন নাকি তার নেই, কিন্তু নিরুপায়, এই সিরিজ শেষ হলে পরে প্রয়োজন হলে আমায় আবার জানাবে, ইত্যাদি ইত্যাদি। এ নিয়ে তার করার কিছু নেই, তাই অগত্য সময় কাটানো এবং যা হোক কিছু রোজগারের জন্য অন্ধ্র হেরাল্ড পত্রিকায় একটু আধটু লিখতে শুরু করলুম। 6খানা ছবি আঁকতে মার্তণ্ডের লাগবে অন্তত 3 মাস, অর্থাৎ আমায় প্রায় 9000 টাকা লোকসান করে দিয়েছে হায়দ্রাবাদের গুন্ডা। কিন্তু 1 মাস যেতে না যেতেই আমার বাড়িওয়ালার কাছে টেলিফোন এলো মার্তণ্ড সাহেবের, আমায় নাকি তার বিশেষ প্রয়োজন। বেশ কৌতূহল নিয়ে হাজির হলাম মার্তণ্ডের স্টুডিওতে। ব্যাপার কি?
আমায় একটা ভালো স্কেলিটন জোগাড় করে দিতে পারো?
বললেন মার্তণ্ড সাহেব।
2-1 জনকে বলে ফল হয়নি, তাই তোমার কথা মনে হল, যদি পারো তো ভালো কমিশন দেব, আমার বিশেষ দরকার।
জিজ্ঞেস করলুম, স্কেলিটনের প্রয়োজন হচ্ছে কেন? মার্তণ্ড বললেন, বেতাল 25টি ছবি আঁকবেন, বিক্রমাদিত্যের কাঁধে বেতাল হবে ছবির সাবজেক্ট। বেতালের গল্প আজকালকার ছেলেমেয়েরা পড়ে কিনা জানি না, আমরা এককালে খুব উপভোগ করতুম। এক সন্ন্যাসী বিক্রমাদিত্যকে আদেশ করেছে, 2 ক্রোশ দূরে শ্মশানে সিরিজ গাছে একটা মরা ঝুলছে, সেইটা তুমি আমার কাছে এনে দাও। বিক্রমাদিত্য শ্মশানে গিয়ে ঝুলন্ত মরার গলার দড়ি তলোয়ারের 1 কোপে কেটে ফেলতেই মরা মাটিতে পড়ে খিলখিল করে হেসে উঠল। ছেলেবেলায় জিন্দা লাশ বলে একটা হিন্দি ফিল্ম দেখেছিলাম,
এ হল জিন্দা লাশ, এমন লাশ যার মধ্যে ভূত বাসা বেঁধেছে। এই ভূতে পাওয়া মড়াকেই বলে বেতাল। বিক্রমাদিত্য বেতালকে কাঁধে নিয়ে সন্ন্যাসীর কাছে চলেছেন, আর বেতাল তাকে হেঁয়ালি গল্প বলছে। রাজা যদি হেঁয়ালির ঠিক উত্তর দেন তাহলে মড়া আবার তাঁর কাঁধ থেকে সিরিজ গাছে ফিরে যাবে, আর যদি ভুল উত্তর দেন তাহলে রাজা বুক ফেটে মরে যাবেন। যাই হোক, আমি মার্তণ্ডকে বললুম, কিন্তু সাহেব বেতাল তো কঙ্কাল নয়, সে তো শবদেহ। মার্তণ্ড বললেন, স্কেলিটন পেলে আমি ছবিতে তার গায়ে চামড়া বসিয়ে নিতে পারব, কিন্তু স্কেলিটন আমার চাই। আমি বললুম, তোমার মডেল কঙ্কালকে কাঁধে নিতে রাজি হবে তো?
হবে ভয় কি,
বললেন মার্তণ্ড,
আমি তার সঙ্গে কথা বলেছি, সে বলে তার কোনো ভয় ডর নেই। এখন তুমি বলো, তুমি জোগাড় করে দিতে পারবে কি না?
বললুম, আই শ্যাল ট্রাই মাই বেস্ট, তবে এ কিন্তু অল্প খরচে হবে না, আর কাজ হয়ে গেলে সে কঙ্কাল ফেরত দিতে হতে পারে। মার্তণ্ড আমার হাতে 2000 টাকা দিয়ে বললে,
এই হল কঙ্কালের 7 দিনের ভাড়া, এটা দাম নয়, আর তোমায় আমি দেব 200।
স্কেলিটন পাওয়া আজকের দিনে খুবই কঠিন, সেটা সকলেই জানে। যা পাওয়া যায় সবই প্রায় বিদেশে এক্সপোর্ট হয়ে যায়, কিন্তু তখনও যে সহজ ছিল তা নয়, বিশেষত হায়দ্রাবাদের মতো জায়গায়। আমি অনর্থ খোঁজাখুঁজি না করে সোজা আমার বাড়িওয়ালাকে ব্যাপারটা খুলে বললাম। মোতালেব সাহেব হায়দ্রাবাদে রয়েছেন 42 বছর, এখানকার নারী নক্ষত্র জানেন। আমার কথা শুনে কিছুক্ষণ ভুরু কুঁচকে থেকে বললেন,
একটা স্কেলিটনের কথা মনে পড়ছে বটে, তবে সেটা আসল কঙ্কাল না যন্ত্রপাতি লাগানো আর্টিফিশিয়াল কঙ্কাল সেটা বলতে পারবো না, আর সেটা এখনো সে লোকের কাছে আছে কিনা তাও জানি না।
কি লোক সে?
এক ম্যাজিশিয়ান,
বললেন হোসেন সাহেব।
আসল নামটা কি জানি না, তবে ভোজরাজ নামে খেলা দেখাত, তার মধ্যে একটা ছিল কঙ্কালের খেলা। কঙ্কাল তার সঙ্গে এক টেবিলে বসে চা খেত, তাস খেলত, দুজনে পাশে পাশে হাঁটাচলা করত, সে এক তাজ্জব ব্যাপার। খুব নাম করেছিল লোকটা, তবে বছর 15 তার কোনো হদিস পায়নি, ম্যাজিক ছেড়ে দিয়েছে এটাই শুনেছিলাম।
সে কি হায়দ্রাবাদের লোক?
হ্যাঁ, তবে তার ঠিকানা জানি না, অন্ধ্র অ্যাসোসিয়েশনে জিজ্ঞেস করে দেখতে পারো, তারা ফি বছর ভোজরাজের খেলার ব্যবস্থা করত।
অন্ধ্র অ্যাসোসিয়েশনের কাছ থেকে ভোজরাজের এককালের ঠিকানা পাওয়া গেল, আশ্চর্য। গিয়ে দেখি লোকটা এখন সেইখানেই আছে, চক বাজারের মধ্যে একটা দোতলা বাড়িতে 2টি ঘর নিয়ে তিনি থাকেন। বয়স 80-টাশি হবে, মুখ ভর্তি একরাশ খয়েরি রঙের দাড়ি, মাথায় চকচকে টাক, গায়ের রং আবলুস। আমায় দেখে হিন্দিতে প্রথম কথাই বললেন,
বঙালি বাবুর নসিব খারাপ যাচ্ছে বলে মনে হচ্ছে।
লোকটা তাহলে বোধহয় গুনতে জানে। এবারে আর ভুনিতে না করে আসল ব্যাপারটা তার কাছে পেশ করলুম। বললুম, যদি সে কঙ্কাল এখনো আপনার কাছে থেকে থাকে, আর যদি সেটাকে হপ্তাখানেকের জন্য ভাড়া দিতে পারেন, তাহলে আমার নসিব কিছুটা ইম্প্রুভ করতে পারে। যিনি ভাড়া নেবেন তিনি 2000 টাকা দিতে রাজি আছেন, সে কঙ্কাল এখনো আছে কি?
হে, একটা কেন, 2 আছে।
আমি একটু থতমত খেয়ে গেলাম।
আরে, কঙ্কাল তো তোমারও আছে,
বললেন ভোজরাজ।
নেই কি? কঙ্কাল আছে বলেই তো চলে ফিরে বেড়াচ্ছ, তোমার কঙ্কাল তো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। কনুয়ের কাছে হাড়ে চিড় ধরল, ডাক্তার আবার সেটাকে জুড়ে দিল, তুমি জওয়ান বলেই জোড়া লাগল। আমি যদি মাথায় বাড়ি খেয়ে পড়ে হাড় ভাঙতুম, আমাকে কি আর কোনোদিন উঠতে হতো? এই সুযোগে একটা প্রশ্ন না করে পারলুম না। আমায় কি জখম করল সেটা বলতে পারেন?
ভেরি অর্ডিনারি গুন্ডা,
বললেন ভোজরাজ।
তবে তার পিছনে অন্য কেউ আছে কিনা জানি না, থাকতে পারে, সেটা জানতে পারে আমার কঙ্কাল, সেটা আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী। তুমি চাইছ সে কঙ্কাল আমি দিতে প্রস্তুত আছি, অনেক কাল রোজগার নেই, দেনা জমে গেছে বিস্তর, 2000 ফেলে সব শোধ হয়ে যাবে, আমিও নিশ্চিন্তে মরতে পারি। কিন্তু একটা কথা বলি তোমায়, এ কঙ্কাল যে সে কঙ্কাল নয়, যার কঙ্কাল তিনি ছিলেন সিদ্ধ পুরুষ, মাটি থেকে 5 হাত শূন্যে উঠে যোগ সাধনা করতেন, বায়ু থেকে আহার্য আহরণ করতেন, ফলমূলের দরকার হত না, তার তেজ ছিল অসামান্য। একবার তার সাধনার সময় এক চোর তার কুটিরে ঢুকে ঘটি বাটি সরাতে গিয়েছিল, হাত বাড়ানো মাত্র আঙুলগুলো বেঁকে যায়, কুষ্ঠ। কেউটে ছবল মারতে এলে সাপ ভস্ম হয়ে যেত, বাবাজির কিছু হত না। আমি একটা কথা না বলে পারলুম না, কিন্তু এ বাবাজির কঙ্কালকেও তো আপনি বসে এনেছিলেন, একে দিয়ে ভেলকি দেখাতেন স্টেজে। তাহলে বলি শোনো, বললেন ভোজরাজ, কঙ্কালকে আমি কোনোদিন বসে আনিনি, এসবই তার খেলা, অন্য যা ম্যাজিক দেখাতুম সেগুলো কিছুই না, সব যন্ত্রপাতির কারসাজি। লোকে ভাবত কঙ্কালের মধ্যে বুঝি কলকব্জ আছে, আসলে কঙ্কালের যা কিছু ক্ষমতা সবই গুরুজির কৃপায়। মনে মনে তাঁর শিষ্য হয়ে আমি এক টানা 10 বছর তার পদসেবা করি, তখন আমার তরুণ বয়স, ম্যাজিক সম্বন্ধে একটা কৌতূহল ছিল, এই পর্যন্ত। গুরুজি একবারও আমার কোনো নোটিশ নেননি, তারপর একদিন হঠাৎ আমার দিকে চেয়ে বললেন, বেটা তোর উপর আমি খুশি হয়েছি, তবে তুই এখন সংসার ত্যাগ করতে যাসনি, তোর অনেক কাজ আছে, তুই হবি ভোজবাজির রাজা, তোর নাম হবে, যে কাজে নাম করবি সেই কাজে আমি তোকে সাহায্য করব, তোর সেবার প্রতি দান দেব, তবে সেটাই এখন নয়, আমি মরবার পর। আমি বললাম, সেটা কিরকম করে হবে যদি বুঝিয়ে দেন। গুরুজি আমাকে সন তারিখ বলে দিয়ে বললেন, এই দিনে যাবি তুই নর্মদার তীরে মন্ধাতা শহরে, সেখানে শ্মশানে গিয়ে দেখবি একটা বেলগাছ, সেই গাছ থেকে নদীর ধার ধরে পশ্চিমে চলে যাবি 999 পা, সেখানে দেখবি বনের মধ্যে একটা তেঁতুল গাছ আর বাবুল গাছের মধ্যে আকন্দ ঝোপের পাশে একটা কঙ্কাল, সেটাই আমি, সেটাকে তুই নিয়ে যাস, সেটাই সাহায্য করবে তোর কাজে, তোর আদেশ মানবে, লোকে দেখে তোকে বাহবা দেবে, তারপর কাজ ফুরিয়ে গেলে সেটাকে নদীর জলে ফেলে দিবি, যদি তখনও কাজ বাকি থাকে তাহলে সেটা জলে ডুববে না, তখন আবার তুলে এনে
তোর কাছে রেখে দিবি।
সব শুনে টুনে ভোজরাজকে জিজ্ঞেস করলাম, ওটা জলে ফেলে দেওয়ার সময় কি এখনো আসেনি? ভোজরাজ বললেন,
না আসেনি, একবার মুসির জলে ফেলে দেখেছিলাম, ডোবেনি। এখন বুঝতে পারছি তোমারই অপেক্ষায় ছিলাম। তোমার কর্কট রাশিতে জন্ম তো?
হ্যাঁ,
পঞ্চমী তিথি
আগে। হ্যাঁ,
তবে তুমি সেই লোক, অবশ্যই রাশি আর তিথি না মিললেও তোমাকে দেখেই মনে হয়েছিল তুমি সিধে লোক। বাবার কঙ্কালের হিল্লেটা তোমার হাত দিয়ে হলে ভালোই হবে। আমার বিশ্বাস বাবারও তোমাকে ভালো লাগত, তিনি সচ্চা লোক পছন্দ করতেন।
তাহলে এখন কি করতে হবে?
আগে ওই বাক্সটা খোলো।
ঘরের একপাশে একটা বড় কাঠের সিন্ধুকের দিকে দেখিয়েছেন বজরাজ। আমি গিয়ে ডালাটা তুললুম। ভিতরে কিংখাবের কাজ করে একটা গাঢ় লাল মকমলের উপর হাঁটু ভাঁজ করে কঙ্কালটা শোয়ানো রয়েছে। ভোজরাজ বললেন,
ওটাকে তুলে বাইরে আনো।
দেখলাম মিহি তামার তার দিয়ে সুন্দর করে কঙ্কালের হাড়গুলো পরস্পরের সঙ্গে পেঁচানো রয়েছে। পাঁজরাটা দুহাত দিয়ে জাপটে ধরে কঙ্কালটা বাইরে আনলুম। ভোজরাজ বললেন,
ওটাকে দাঁড় করাও।
করালুম।
এবার হাত দুটো ছেড়ে দাও।
হাত সরিয়ে আনলুম, আর সঙ্গে সঙ্গে আমার চোখ টেরিয়ে গেল। কঙ্কাল নিজে থেকেই দাঁড়িয়ে রয়েছে, কোনো সাপোর্ট নেই।
এবারে ওটাকে গড় করো। এই শেষ কাজের জন্য ওটা তোমারই সম্পত্তি।
কাজটা যে কি জানি না, তবু রিস্ক না নিয়ে গড় না করে একবারে সাষ্টাঙ্গ হয়ে শুয়ে পড়লাম স্কেলিটনের সামনে।
যা করছো তা বিশ্বাস করে করছো তো?
জিজ্ঞেস করলেন ভোজরাজ। বললুম, আমার মনের সব কপাট খোলা ভোজরাজজি। আমি হাঁচি টিকটিকি ভূত প্রেত দত্তি দানো বেদ বেদান্ত আইনস্টাইন ফাইনস্টাইন সব মানি।
ভেরি গুড, এবার ওটাকে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। দেখো যেন গুরুজির মনোবাঞ্ছা পূর্ণ হয়। কাজ হয়ে গেলে ওটাকে মুসি নদীর জলে ফেলে দিও।
কঙ্কাল পেয়ে অত্যন্ত খুশি হয়ে মার্তণ্ড আমাকে 200 জায়গায় 500 টাকা বকশিস দিয়ে ফেললেন। তারপরে বললেন, আজ সন্ধ্যায় কি করছো?
কেন বলুন তো?
আজ বিক্রমাদিত্যের ছবিটা আঁকা শুরু করব, তুমি এলে ভালো হয়।
আমি তো জানতাম আপনি সকালে ছড়া ছবি আঁকতেন না।
এটার জন্য স্পেশাল ব্যবস্থা,
বললেন মার্তণ্ড।
এ ছবির জন্য যে মুডটা চাই সেটা রাত্রি ভালো আসবে। আর দৃশ্যটার জন্য আমি নিজে প্ল্যান করে একটা লাইটিং এর ব্যবস্থা করেছি, আমি সেটা তোমাকে দেখাতে চাই।
কিন্তু মডেল যদি আপত্তি করে?
তুমি যে ঘরে আছো সেটা সে জানবেই না। তুমি ঠিক 7টার সময় এসে স্টুডিওর ওই কোণটাতে চুপটি করে দাঁড়িয়ে থাকবে, আলোগুলো সব মডেলের উপর ফেলা থাকবে। তার পিছনে কি আছে সেটা সে দেখতেই পাবে না।
এককালে অ্যামেচার থিয়েটার করেছি জানতুম, ফুটলাইটের পিছনে দর্শকদের প্রায় দেখাই যায় না, কেউ সেই ব্যাপার আর কি। আমি রাজি হয়ে গেলাম। একটা ধূপপুকুনির ভাব নিয়ে 7টার ঠিক 5 মিনিট আগে হাজির হলুম মার্তণ্ডের বাড়ি। ওর মাদ্রাজি চাকর শিবশরণ আমাকে দরজা ফাঁক করে ঢুকিয়ে দিলে স্টুডিওতে। মডেলের জায়গা এখনো খালি, তবে লাইটিং হয়ে গেছে এবং সত্যি তারিফ করার মতো ব্যাপার সেটা। যে শ্মশানে ভূত পিশাচের নৃত্য হচ্ছে সেখানে এইরকম আলোরই দরকার। মর্তণ্ড বসে আছে ক্যানভাসের সামনে, তার পাশে একটা জোরালো ল্যাম্প। সে আমাকে আর্চকে দেখে একটা বিশেষ দিকে নির্দেশ করল, সেটা হল স্টুডিওর সঙ্গে লাগা একটা ঘরের দরজা। বুঝলাম সে ঘরে মডেল তৈরি হচ্ছেন। এবারে আর একটা জিনিসের দিকে দৃষ্টি গেল, সেটা হল কঙ্কাল। একটা হ্যাট স্ট্যান্ডের ডাঁটি থেকে সেটা ঝুলছে, আর তার গায়ে ভৌতিক আলো পড়ে সেটা আরো ভৌতিক দেখাচ্ছে, আর তার সঙ্গে ভৌতিক হাসি। তোরা লক্ষ্য করেছিস কিনা জানি না, 32টি দাঁত বেরিয়ে থাকে বলে যে কোনো খুলির দিকে চাইলেই মনে হয় সেটা হাসছে। একটা খুট শব্দ শুনে অন্য ঘরের দরজাটার দিকে চোখ গেল। তলোয়ার হাতে রাজপোশাক পরিহিত বিক্রমাদিত্য বেরিয়ে এলেন দরজা খুলে। পাকানো গোঁপ, গালপাট্টা, লম্বা ঢেউ খেলানো চুল, কোনো ভুল নেই। মনটা হুহু করে উঠল, কারণ ওই পাট্টা আমারই তো পাওয়ার কথা, দৈব দুর্বিপাকে ফসকে গেল। রাজা এসে স্টেজে আলো নিয়ে দাঁড়ালেন। মার্তণ্ড উঠে গিয়ে তার পোজ আর পজিশনটা ঠিক করে দিয়ে চলে গেলেন হ্যাট স্ট্যান্ডের দিকে। কঙ্কালটাকে নামিয়ে নিয়ে সেটাকে মডেলের কাঁধে ছাপিয়ে দিয়ে বললেন, এটার হাত দুটোকে তোমার কাঁধের ওপর দিয়ে সামনের দিকে ঝুলিয়ে দাও, আর পা দুটো কোমরের দুপাশ দিয়ে নিয়ে এক করে তোমার বাঁ হাত দিয়ে চেপে থাকো। দেখলুম মডেল দিব্যি মর্তণ্ডের ইনস্ট্রাকশন পালন করলে, লোকটার সাহসের প্রশংসা না করে উপায় নেই। মর্তণ্ড ছবি আঁকা শুরু করে দিলেন, প্রথমে চারকোল দিয়ে স্কেচটা করে তারপর রং চাপানো হবে। এর আগে তো আমি মডেল হতুম, তাই আঁকাটা কেমন হচ্ছে সেটা দেখার সুযোগ ছিল না। আজ দেখতে পেলুম মর্তণ্ডের নিপুণ হাতের কাজ। মিনিট পাঁচেক হয়নি, হঠাৎ মনে হল স্টেজের দিক থেকে একটা গুঙ্গানির শব্দ পাচ্ছি। আর্টিস্ট এত মশগুল যে তার কানে শব্দটা যায়নি, সে খালি বললে, স্ট্যাডে স্ট্যাডে, কারণ রাজা অল্প অল্প হেলতে দুলতে শুরু করেছেন। আর্টিস্টের আদেশ সত্ত্বেও দেখলাম মডেল স্টেডি থাকতে পারছে না, সে এপাশ ওপাশ করছে, আর তার মুখ দিয়ে যে শব্দটা বেরোচ্ছে সেটাকে গোঙানি ছাড়া আর কিছুই বলা যায় না। হোয়াটস দ্য ম্যাটার, বেশ বিরক্তির সঙ্গে প্রশ্ন করলেন মর্তণ্ড। এটিকে আমি ম্যাটারটা বুঝে ফেলেছি, কারণ চোখের সামনে দেখতে পাচ্ছি কি ঘটছে। কঙ্কালের হাত দুটো আর ঝোলানো নেই, সেটা ধীরে ধীরে উপরের দিকে উঠে মডেলের থুতনির নিচে এসে ক্রমে একটা ভয়ঙ্কর আলিঙ্গনে পরিণত হচ্ছে। সেই সঙ্গে পা দুটো যেভাবে জড়িয়ে ফেলেছে কোমরটাকে, সেটা আর কোনোদিন খোলা যাবে বলে মনে হয় না। মডেলের অবস্থা এখন শোচনীয়, তার বোমানি ক্রমে পরিত্রাহী আত্মনাদে পরিণত হয়েছে। আর সে তলোয়ার মাটিতে ফেলে দিয়ে সমস্ত দেহটাকে ঝাঁকিয়ে দুহাতের সমস্ত শক্তি দিয়ে কঙ্কালের হাত দুটোকে আলগা করার চেষ্টা করছে। মর্তণ্ড একটা চিৎকার দিয়ে দৌড়ে গেছে মডেলের দিকে, কিন্তু দুজনের কম্বাইন চেষ্টা এবং শক্তি প্রয়োগেও কোনো ফল হল না। মর্তণ্ড হাল ছেড়ে দিয়ে টলতে টলতে পিছিয়ে এসে ইজেলটাকে উল্টে ফেলে দিয়ে আমারই পাশে দেয়ালে গায়ে এগিয়ে পড়ল। আমার তিন কর্তব্য বিমূল ভাবটা যদিও বেশিক্ষণ থাকেনি, কিন্তু তার মধ্যেই মডেল কাঁধে কঙ্কাল সমেত মাটিতে গড়িয়ে পড়েছে। এদিকে ঘরঘরে গলায় মর্তণ্ড বলছে, ডু সামথিং। আমি এবার এগিয়ে গেলাম মঞ্চের দিকে। আমার কিন্তু ভয় কেটে গেছে এর মধ্যেই, কারণ মন বলছে কঙ্কাল আমার কোনো ক্ষতি করবে না, আমার চেষ্টায় কোনো বাধা দেবে না। কাছে যেতেই এক অদ্ভুত দৃশ্য দেখে মাথাটা ভুমু করে উঠল। রাজার চুল, ঘুম, গালপাট্টা, পাগড়ি সবই আলগা হয়ে খসে পড়েছে, আর তার ফলে যে মুখটা বেরিয়ে পড়েছে সেটা আমার চেনা। ইনি হলেন মার খাওয়া ফিল্মের হিরো, বিশ্বনাথ সোলাঙ্কি। মুহূর্তের মধ্যে চোখের সামনে থেকে একটা পর্দা সরে গিয়ে জাজ্জল্যমান সত্যিটা বেরিয়ে পড়ল, আর সেই সঙ্গে মাথায় খেলে গেল এক পৈশাচিক বুদ্ধি। আমি সোলাঙ্কির উপর ঝুঁকে পড়ে বললাম,
এবার বলো তো দেখি, আমার জায়গাটা দখল করার জন্য আমার মাথায় বাড়ি তুমি মারিয়েছিলে কিনা? না বললে কিন্তু কঙ্কালের হাত থেকে তোমার মুক্তি নেই।
সোলাঙ্কির চোখ ঠিকরে বেরিয়ে আসছে, সে সেই অবস্থাতেই দম বেরিয়ে আসা গলায় বলে উঠল, ইয়েস ইয়েস ইয়েস, প্লিজ সেভ মি প্লিজ। আমি মার্তণ্ডের দিকে ফিরে বললুম,
তুমি সাক্ষী, শুনলে তো? কারণ একে আমি পুলিশে দেব।
মার্তণ্ড মাথা নেড়ে হ্যাঁ জানিয়ে দিলেন। এবার কঙ্কালের কাঁধ ধরে মৃদু টান দিতেই সেটা রাজার কাঁধ ছেড়ে উঠে এল, সঙ্গে সঙ্গে কোমর ছেড়ে পা দুটো।
এরপরে অবশ্যই সোলাঙ্কি মশাইয়ের আর মডেল হওয়া হয়নি, কারণ তাকে বেশ কিছুদিন পুলিশের জিম্মায় থাকতে হয়েছিল। তার জায়গায় বিক্রমাদিত্য সিরিজের হিরো হলেন তারিণী চরণ বাণিজ্য। ঘটনাটা মার্তণ্ডকেও কাবু করে দিয়েছিল ঠিকই, কিন্তু দিন সাতেকের মধ্যেই রিকভার করে তিনি আবার পুরো দমে কাজে লেগে গেলেন।
বেতালের ছবি শেষ হওয়ার পরদিনই মুসি নদীর জলে কঙ্কালটাকে ফেলে দিলাম। চোখের নিমেষে সেটা তলিয়ে গেল জলের তলায়।
শুনছিলেন তারিণী খুড়ো ও বেতাল, রচনা সত্যজিৎ রায়, গল্প পাঠে পরাণ বন্দ্যোপাধ্যায় ও মীর, গল্পের সূত্রধার দীপ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায় ও শ্রী সন্দীপ রায়কে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।
Exclusively on FusionBD.com.